قرآن 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 قرآن.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله. অনুষ্ঠানের নাম সহজ দর্সে কুরআন। আজ সূরা বাকারার আয়াত নম্বর 208 থেকে কুরআনে মাজিদের দরস শ্রবণ করব। তা কুরআনে পাকের খুবই মৌলিক এবং খুবই সামগ্রিক আয়াতগুলোর মধ্য হতে একটি। বিস্তারিত তা নিয়ে আলোচনা করতে পারবো না, কিন্তু সংক্ষিপ্তভাবে কিছু বিষয় বলার চেষ্টা করব। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন।
হে ইমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে ইসলামে আংশিকভাবে প্রবেশ করা, অর্থাৎ দিনের কিছু অংশকে গ্রহণ করা অথবা বেছে নেওয়া এবং কিছু অংশকে পরিত্যাগ করা। দিন ইসলাম একটি পরিপূর্ণ জীবনের ব্যাপারে নির্দেশনা দেয়, তো জীবনের পুরো অংশটাই মুসলমানদের জীবন হওয়া উচিত। এমন নয় যে ইবাদতের ক্ষেত্রে তো মুসলমান আছি কিন্তু দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে কাফিরদের মতো, অথবা দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে মুসলমানদের কিন্তু নৈতিকতার ক্ষেত্রে ইসলামের কর্মপদ্ধতি থেকে দূরে আছে, এমন যেন না হয়। বরং আকিদা, ইবাদত, পারস্পরিক লেনদেন, চরিত্র, জীবনশৈলী, ঘরের লোকেদের সাথে সম্পর্ক, সমাজের সাথে সম্পর্কের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে ইসলামের মোতাবেক হতে হবে। তো দিনের অর্ধেক গ্রহণ করা, বাকি অর্ধেক পরিত্যাগ করা, এমন কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং নিজের পুরো অস্তিত্বে ইসলাম পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করা, এমন নয় যে কেবল ইবাদতের বিষয়টা গ্রহণ করলাম, অন্যান্য সব বিষয় পরিত্যাগ করলাম। সুতরাং প্রত্যেক বস্তুর ক্ষেত্রে দিনের আহকাম শিখতে হবে এবং শরীয়তের উপর আমল করতে হবে। ইরশাদ হচ্ছে,
ফাইন যালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইনাতু ফাআলামু আন্নাল্লাহ আজিজুন হাকীম।
আর যদি তোমরা তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ আগমনের পরেও পদস্খলিত হও, তবে জেনে রেখো আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। আল্লাহ তাআলা দিনকে খুব সুস্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছেন। দিনের আহকামের ব্যাপারে, আকীদার ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, হালাল এবং হারামের ব্যাপারে আল্লাহ তাআলার এই আহকামগুলো রয়েছে। তো আল্লাহ তাআলা স্পষ্ট প্রমাণের সাথে বর্ণনা করছেন কুরআনে মাজিদে সুস্পষ্টভাবে, এবং নবী পাক আলাইহি সালাতু সালামের আহাদিসে তৈয়বা রূপে বর্ণনা করে দিয়েছেন। এরপরেও যদি তোমরা পদস্খলন করো যে দিনের কিছু অংশকে গ্রহণ করব আর কিছু অংশকে পরিত্যাগ করব, তখন ইরশাদ হচ্ছে যে আল্লাহ পরাক্রমশালী, তিনি ক্ষমতাবান, তিনি নিজের প্রজ্ঞা এবং নিজের পরাক্রমের সাথে এই বিষয়গুলো নির্ধারণ করবেন। এরপরে মানুষকে সম্বোধন করে ইরশাদ হচ্ছে যে,
হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফী যুলালিম মিনাল গামামি ওয়াল মালাঈকাতু ওয়া কুদিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর।
মানুষ তো এই বিষয়ের অপেক্ষা করছে যে মেঘের ছায়াতে তাদের নিকট আল্লাহর আজাব অথবা এবং ফেরিস্তা আগমন করুক আর মীমাংসা করে দেওয়া হোক, আর আল্লাহরই দিকে সকল কাজ প্রত্যাবর্তিত হয়। ইরশাদ হচ্ছে, যাদের সামনে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম কোরআন পেশ করেছেন, তাদের সামনে কোরআন মাজিদের আয়াতসমূহ উপস্থাপন করেছেন, তা সত্ত্বেও যদি ঈমান না আনে, তারা কি অপেক্ষা করছে যে আল্লাহ তাআলার আজাব আগমন করবে? মেঘের ছায়া রূপে আজাব আসুক এবং ফেরিস্তা নেমে আসুক, পাকড়াও করুক, আজাব দিক, তারা কি ওই বিষয়ের অপেক্ষা করছে? সকল কিছুর মীমাংসা করে দেওয়া হোক, ফয়সালা করে দেওয়া হোক, যেভাবে পূর্ববর্তী উম্মতদের সাথে সংঘটিত হতো, যে তাদের অহংকার এবং তাদের ইসলাম গ্রহণে অস্বীকার প্রকাশ হয়ে যেত, তখন তাদের উপর আজাব নাজিল করা হতো। তো নবী পাক আলাইহিস সালাতুসসালামের যুগের লোকেরাও কি অপেক্ষা করছে? এই দ্বারা উদ্দেশ্য এই যে এমনটা তোমরা করো না, বরং হকের দিকে তোমরা এসো। এরপরে ইরশাদ হচ্ছে যে
সাল বনী ইসরাঈলাকুম আতাইনাহুম মিন আয়াতিন বাইনাহ ওয়ামান ইউবদ্দিল নিআমাতাল্লাহি মিন বাদি মা জাআতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
অর্থাৎ বনি ইসরাইলের কাছে জিজ্ঞাসা করো যে আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন সমূহ দান করেছি, আর যারা আল্লাহর নিয়ামতকে নিজের কাছে আসার পরে পরিবর্তন করে, তবে নিশ্চয়ই আল্লাহর আজাব কঠিন। এই কথা জিজ্ঞেস করার মূলত এখানে এটার উদ্দেশ্য হচ্ছে যে দেখো আল্লাহ তাআলা তাদেরকে কত নিদর্শন সমূহ দান করেছেন আর কত সুস্পষ্ট দলিল দিচ্ছেন, তারপরে তাদের সম্প্রদায় যা করেছে আর আল্লাহ তাআলা তাদের সাথে যে মুআমালা করেছেন, তোমরাও নিজেদের আমলের ব্যাপারে চিন্তা করো আর তোমরাও দেখে নাও আল্লাহ তাআলা তোমাদেরকে কত নিদর্শন দান করেছেন। তোমাদের সামনে কোরআন এবং নবী পাক আলাইহিস সালাতুসসালামের রিসালাতের কত গুরুত্বপূর্ণ দলিল পেশ করেছেন, তো তোমরা তা নিয়ে গভীরভাবে চিন্তা করো। যারা আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে, আল্লাহর নিয়ামত হচ্ছে হিদায়ত, এখন যে হিদায়ত আসার পরে গোমরাহির মাধ্যমে পরিবর্তন করে, তো ইরশাদ হচ্ছে আল্লাহর আযাব খুবই কঠিন। ইরশাদ হচ্ছে
যুহিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
কাফিরদের দৃষ্টিতে দুনিয়ার জীবনকে সুশোভিত করে দেওয়া হয়েছে, তারা মুসলমানদের নিয়ে উপহাস করে, আর আল্লাহকে ভয়কারী কিয়ামতের দিন সেই কাফিরদের ঊর্ধ্বে থাকবে এবং আল্লাহ যাকে চান অগণিত রিজিক দান করেন। এখানে ইরশাদ হচ্ছে যে কাফিরদের দৃষ্টিতে দুনিয়াবী জীবনকে খুবই সুশোভিত করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, আর তারা নিজের এই দুনিয়াবী স্বাচ্ছন্দ্যের কারণে মুসলমানদেরকে নিয়ে উপহাস করে যে দেখো এরা গরিব ফকির, এরা নাকি জান্নাতে যাবে, এরা নাকি আমাদের উপর, এই লোকেরা যারা নাকি আল্লাহর পছন্দের বান্দা আর আল্লাহ তাআলা এদেরকে ফকির বানিয়ে রেখেছেন, আর আমাদের দিকে দেখো, আমাদের তো এতগুলো ঘর বাড়ি আছে, আমাদের এত এত মাল দৌলত আছে। তো তারা এই কথাগুলো বলে বলে হাসি তামাশা করত। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই সকল ব্যবহার তাদের দৃষ্টিতে দুনিয়ার জীবনকে সুশোভিত করে দেওয়া হয়েছে, এর উপর ফয়সালা করা হবে, আর এর উপরে যা কিছু তারা করেছে, তারা যে হাসি ঠাট্টা করে থাকে, ইরশাদ হচ্ছে এর বাস্তবতা হচ্ছে কিয়ামতের দিন এই মুত্তাকি ব্যক্তিরা যাদের দুনিয়াতে প্রকাশ্যভাবে সেরকম কোনো সহায় সম্বল ছিল না, এসব লোকেরা কিয়ামতের দিন ওই কাফিরদের উপরে থাকবে। সুতরাং দুনিয়ার যে রিজিক আছে এটা তো আল্লাহ যাকে চান দান করে থাকেন, আর আখেরাতের যা আছে কেবলমাত্র ইমানদাররাই পাবে। তো দুনিয়ার ঝাঁক ঝমক দেখে প্রভাবিত হওয়া এবং এ কথা মনে করা যে এই লোকগুলোই ঠিক আছে, এটা বড় পুরনো ওয়াসওয়াসা কাফিরদেরও এবং কিছু দুর্বল ইমানদারদেরও, আর এখনও এটা হতে দেখা যায়। খবরের কাগজে কিছু লেখক আছে, তারা কোনো দেশে ভ্রমণ করে ফিরে আসার পরে ওখানকার ঝাঁকঝমকের কথা শোনায়। তারা বলে যে যদি এই কাফিররা আল্লাহর অপছন্দের বান্দা হতো, তবে ওখানে কেন এত সভ্যতা থাকতো, দেখো তারা কত উন্নতি করেছে। এরপর তারা মুসলমানদেরকে তাদের নিন্দার শিকার বানায়, তাদেরকে ভালো মন্দ বলতে থাকে। অর্থাৎ এভাবে বলা যায় যে তাদের মনে যে বিদ্বেষ আছে তারা প্রকাশ করা শুরু করে দেয়। কেন? এই জন্য যে কাফিরদের প্রকাশ্য শান শওকত দেখে তারা আকৃষ্ট হয়ে যায়। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এগুলো কাফিরদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে দুনিয়ার জীবন, যে তাদের দৃষ্টিতে তাদের আশা আকাঙ্ক্ষা কেবল এটাই যে দুনিয়ার জীবন। মুমিন যা দেখে তারা এই দুনিয়ার দৃষ্টি দিয়ে তারা সিদ্ধান্ত নেয় না, তাদের দৃষ্টির সামনে আখেরাত থাকে। দুনিয়াতে তারা উপার্জন করে, দুনিয়া করে নিজের জন্য এবং অন্যের জন্য তারা খরচ করে, কিন্তু দুনিয়ার কারণে এই কথা তারা যেন ভেবে না বসে যে কাফিরদের দেশগুলো উন্নত। তারপর এদের স্তুতিবাক্য পড়তে থাকে এবং খবরের কাগজে লেখে এবং বয়ান করে, তাদের এই কর্মপদ্ধতি সঠিক নয়। এরপরে ইরশাদ হচ্ছে যে
فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم
সকল লোকেরা এক দিনের উপর ছিল। আল্লাহ তাআলা নবী প্রেরণ করলেন সুসংবাদ প্রদান করতে এবং সতর্ক বাণী শোনাতে, আর নবীদের সাথে সত্য কিতাব অবতীর্ণ করেছেন যাতে তারা মানুষের মাঝে তাদের মধ্যকার মতবিরোধ মীমাংসা করে দেন, এবং যেসব লোকেদের কিতাব দেওয়া হয়েছে তারা নিজেরাই নিজেদের পারস্পরিক হিংসার কারণে সেই কিতাব নিয়ে মত পার্থক্য করেছে। এই মত পার্থক্য এরপরে করেছে যে তাদের কাছে সুস্পষ্ট বিধান আগমন করেছিল। তো আল্লাহ তাআলা ইমানদারদের জন্য নিজের নির্দেশে সে সত্য বিষয়ে হিদায়াত করলেন যা নিয়ে লোকেরা তর্ক করছিল, এবং আল্লাহ যাকে চান তাকে সরল পথ প্রদর্শন করেন। ইরশাদ হচ্ছে যে আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন সকল মানুষ এক উম্মতি ছিল। একই উম্মতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে সকল মানুষ মুসলমান ছিল। যখন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে তশরিফ আনলেন এবং যখন তার যে সন্তান সন্ততি ছিল সবার দিন একটাই ছিল, সন্তানদের মাঝে এর মধ্যে প্রথম কাবিল এবং হাবিল ছিল। যখন তাদের মধ্যে ঝগড়া হলো তো এর মাঝে কাবিল যে ছিল তো সে যে ছিল সে নাফরমান হলো, সে ফিস্ক ও ফুজুরে পড়ে গেল। তো এখান থেকে নাফরমানির সিলসিলা শুরু হয়েছে। এরপরে আর একটু সামনে গিয়ে বলতে গেলে ধীরে ধীরে তারপর মূর্তি পূজা শুরু হলো। এই মূর্তি পূজার ধারাবাহিকতা চলতে থাকলো। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে শুরুতে সকল মানব জাতি একই উম্মত ছিল, তারপর তাদের মাঝে কিছু লোক গোমরা হলো, মূর্তি পূজায় গেল, গুনাহে লিপ্ত হলো। এরপর আল্লাহ তাআলা নিজের নবীদের প্রেরণ করলেন যে নবী নেকি এবং ইমানের সুসংবাদ প্রদান করতেন এবং কুফর ও গুনাহের ব্যাপারে ভয়ের সতর্কবাণী শোনাতেন। এই ধারাবাহিকতা চলমান রইল। তারপর কি হল, আল্লাহ তাআলা সেই নবীদের সাথে কিতাবও নাজিল করলেন। প্রত্যেক নবীর সাথে নয় কিন্তু অনেক নবীদের সাথে নাজিল করলেন, এবং কিতাব এই জন্য নাজিল হল যে যাতে মানুষের নিজেদের মাঝে যে মতপার্থক্য আছে, অর্থাৎ কেউ শিরককে মাআদাল্লাহ সত্য বলে থাকে, এই যে নবী যারা আছেন ফয়সালা করে দেন যে শিরক হচ্ছে বাতিল এবং তৌহিদ হচ্ছে হক। এছাড়াও যেসব আকিদা নিয়ে ইখতিলাফ ছিল আল্লাহর নবীরা সে ব্যাপারেও ফয়সালা করে দিয়েছেন। আচ্ছা, তারপর ইরশাদ হচ্ছে যে এরপরে এই ঘটনা ঘটল যেসব লোকেদের কিতাব দেওয়া হলো, যেমন বনি ইসরাইলের যাদেরকে তৌরাত দেওয়া হয়েছিল, ইঞ্জিল দেওয়া হয়েছিল, জবুর দেওয়া হয়েছিল, ইরশাদ হচ্ছে যে তাদের কাছে এই যে আল্লাহর কিতাব এসেছিল,
তো আল্লাহর কিতাব আসার পর কি হওয়া উচিত ছিল? মত পার্থক্য শেষ হয়ে যাক, কারণ আল্লাহর কিতাবে সবকিছু এসে গেছে।
কিন্তু দেখা গেল এই যে কিতাব আগমন করার পরেও, আল্লাহর সুস্পষ্ট আহকাম এসে যাওয়ার পরেও, তারা পরস্পর হিংসা ও বিদ্বেষের কারণে তারা এরপরও ইখতিলাফ করল। কারণ কিছু লোক আয়াতের অর্থ একরকম করল আর কিছু লোক অন্যরকম করল, আর এভাবে তাদের মাঝে ইখতিলাফ হলো এবং বনি ইসরাইল অনেকগুলো দলে বিভক্ত হয়ে গেল। সুতরাং ইহুদিদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে অনেক ফিরকা হলো, আর তারপর তাদের মধ্যকার লড়াই ও ঝগড়া তর্ক বিতর্ক হতো। তো ইরশাদ হচ্ছে যে আল্লাহর কিতাব এসে যাওয়ার পরেও মত পার্থক্য চলছে। এরপর কি হলো, ইরশাদ হচ্ছে যে আল্লাহ তাআলা ইমানদারদের জন্য হিদায়াত দিয়েছেন, অর্থাৎ যারা মুসলমান, যারা আমরা উম্মতে মুসলিমা আছি, তো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করেছেন যে সত্য কথা প্রত্যেক বিষয়ে বলা হয়েছে। ঈসাইদের যতগুলো ভুল ছিল, যে ঈসা আলাইসাল্লামকে তারা খোদা বলতো, খোদার পুত্র বলতো, তিন খোদা তারা মান্য করত, এসব কিছু প্রত্যাখ্যান করে বলে দেওয়া হয়েছে যে এটাই হচ্ছে সত্য। তারা বলতো যে ঈসা আলাইসাল্লামকে শুলিতে চড়ানো হয়েছিল, আল্লাহ তাআলা বলছেন যে তাকে শুলিতে চড়ানো হয়নি, জীবন্ত আসমানে তুলে নেওয়া হয়েছে। তো যেই যেই বিষয়ে তারা ইখতিলাফ করত, আল্লাহ তাআলা এই সবগুলো বিষয়ের ইমানদারদেরকে পথ প্রদর্শন করেছেন, ইরশাদ করছেন যে আল্লাহ যাকে চান সরল পথের হিদায়ত দান করেন। এরপরে ইরশাদ হচ্ছে যে
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাআসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি ক্বারীব।
ইরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা কি ধারণা করে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে, অথচ এখনও তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা হয়নি? তাদের উপর কঠোরতা এবং কষ্ট এসেছিল এবং তাদেরকে খুব কঠিনভাবে প্রকম্পিত করা হয়েছিল, এমনকি রসুল এবং তার সঙ্গে ইমানদাররা বলে উঠেছিল যে আল্লাহর সাহায্য কবে আগমন করবে। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।
এই আয়াতের শানে নজুল হচ্ছে এই, একবার সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইরশাদ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে কাফিরদের পক্ষ থেকে আমাদের উপর অনেক বেশি অত্যাচার করা হচ্ছে, অনেক কষ্ট দেওয়া হচ্ছে, অনেক দুঃখ দুর্দশা, অনেক পেরেশানি করা হচ্ছে, আপনি দোয়া করুন যেন তারা সবাই ধ্বংস হয়ে যায়। তখন নবী পাক আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে, তোমাদের পূর্বেকার লোকেদের উপর এর থেকেও বেশি কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহর কলমা পড়া, আল্লাহকে মান্য করা, আল্লাহর রসুলকে মান্য করা, এটা সবসময় সহজ নয়। ইরশাদ হচ্ছে, তোমাদের পূর্বকার লোকেদের শরীরে লোহার শিকল পুড়িয়ে তাদের চামড়া ঝলসে দেওয়া হতো, তাদের মাথার উপর করা চালিয়ে দুটুকরো করে দেওয়া হতো। তোমাদের উপর এখনও ওই অবস্থা আসেনি যে এই বিষয়ে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে। তোমরা এটা মনে করছো যে জান্নাতে এমনিতে চলে যাবে, তোমাদের উপর ওই অবস্থা আসেনি যা পূর্ববর্তী লোকেদের উপর এসেছিল। ইরশাদ হচ্ছে যে তাদের উপর কেমন অবস্থা এসেছে, খুবই কঠিন অবস্থা, তাদেরকে একেবারে কাঁপিয়ে দেওয়া হয়েছে, যাকে বলা হয় পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া। ইরশাদ হচ্ছে যে এমনকি রসুল এবং ইমানদাররা বলে উঠেছে যে আল্লাহর সাহায্য কবে আসবে, অর্থাৎ এত কষ্ট, এত জুলুম, এত পেরেশানি, ইমানদাররা অস্থির হয়ে তাদের মুখে এ কথা বেরিয়ে গেছে যে আল্লাহর সাহায্য কবে আসবে। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে, জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। তো আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা করা হয়, কিন্তু এই পরীক্ষার একটা সীমা থাকে, এরপরে গিয়ে আল্লাহর সাহায্য আসে যখন বান্দা পরীক্ষার মধ্যে সবর করে। এরপরে ইরশাদ হচ্ছে,
ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বিলিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম।
তোমার কাছে জিজ্ঞাসা করে কি ব্যয় করব, তুমি বলে দাও যা কিছু সম্পদ নেকির কাজে ব্যয় করো, তো তা হচ্ছে মা বাবা, কাছের আত্মীয় স্বজন, ইয়েতিম, মুখাপেক্ষী এবং মুসাফিরদের জন্য, আর তোমরা যা কল্যাণ করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন। এখানে সাহাবায়ে কেরামদের থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা আল্লাহর পথে কি ব্যয় করব, কি ব্যয় করব। তো ইরশাদ হচ্ছে যে তোমাদের যা কিছু রয়েছে তা নেকির কাজে ব্যয় করো, আল্লাহ তাআলা তা জানেন, এবং তোমাদের ব্যয় করা, ইরশাদ হচ্ছে যে মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরদের জন্য তোমরা খরচ করো যারা হচ্ছে তার যোগ্য, যারা অভাবী। এমন নয় যে মা বাপ পেছনে পড়ে থাকবে এবং বাকি সবার জন্য তোমরা খরচ করবে। প্রথম হক হচ্ছে মা বাবার, তারপর হচ্ছে আত্মীয় স্বজনের, এরপর হচ্ছে ইয়েতিম, মিসকিন, গরিবের হক রয়েছে। তো এই সবার জন্য ব্যয় করা উচিত। আত্মীয় স্বজনের জন্য ব্যয় করাতে ডাবল সওয়াব রয়েছে। একটা সওয়াব এটা হচ্ছে যে আল্লাহর পথে ব্যয় করা হয়েছে, এবং দ্বিতীয় সওয়াব এটা হচ্ছে যে আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা, তাদের জন্য ব্যয় করাতে, সিলা রহমির ব্যয় করাতে আরও বেশি সওয়াব রয়েছে। যে সওয়াব তো আছে, কিন্তু মা বাবার খেদমতে আরেকটি বড় বিষয় আছে, সেটাও এখানে সামিল হয়ে যায়। এরপরে ইরশাদ হচ্ছে,
কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়াসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন।
তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের জন্য অপছন্দনীয়, এবং অতি শীঘ্রই হতে পারে তোমাদের অপছন্দ, অথচ তা তোমাদের পক্ষে উত্তম, এবং অতি শীঘ্রই হতে পারে যে কোনো বিষয় তোমাদের পছন্দের, কিন্তু অথচ তা তোমাদের পক্ষে মন্দ, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। এটা একটি খুবই সুন্দর একটি আয়াত।
এটা নিয়ে যদি বয়ান করা হয় ঘন্টার পর ঘন্টা বয়ান করা যাবে। এটা হচ্ছে মানুষের সাইকোলজি এবং জীবন যাপন করার খুবই বড় একটি বেসিক নীতি এর মাঝে বর্ণনা করা হয়েছে। এর যে সিয়াক ও সাবাক আছে তা হচ্ছে এই যে যখন জিহাদ ফরজ করা হয়েছে তো ইরশাদ হচ্ছে যে তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে যদিও তা তোমাদের অপছন্দ হবে। মানুষের যে নেচার আছে খুবই জানা কথা যে জিহাদে কি হবে, মারবে না হয় মরবে। তো এই যে মানুষের মন গ্রহণ করবে না সে নিজেই মারা যাবে অথবা সে জখম হয়ে যাবে। তো ইরশাদ হচ্ছে যে তোমাদের মধ্যে একটা সংখ্যা যারা এই বিষয়টি পছন্দ করবে না, কিন্তু এর সাথে বলা হচ্ছে যে জেনে রেখো যে অনেক সময় এরকম হতে দেখা যায় যে কোনো বিষয় তোমাদের অপছন্দ হচ্ছে কিন্তু সেটা তোমাদের জন্য অনেক বেশি উত্তম, এবং অনেক সময় এরকম হতে দেখা যায় যে কোনো বিষয় তোমাদের পছন্দ হচ্ছে কিন্তু সেটা তোমাদের জন্য মন্দ। জীবনে এমনই হতে দেখা যায় যে সাধারণ একটা সিম্পল একটা ওষুধ খেয়ে থাকি, এখন এই তিতা ওষুধ আপনার কিভাবে পছন্দ হবে কিন্তু আমাদের পক্ষে উত্তম। কাউকে অপারেশন করতে হবে, এখন অপারেশন না হলে ওই ব্যক্তি মারা যাবে। অপারেশন কিভাবে মানুষের ভালো লাগবে, যে অপারেশনে ছুরি দিয়ে কেচি দিয়ে তাকে কাটা হবে, কিন্তু অপছন্দ সত্ত্বেও এটাই উত্তম। এটার আবার বিপরীত চিত্র দেখা যায়, কোনো বিষয় কোনো ব্যক্তির কাছে খুব পছন্দ হচ্ছে কিন্তু তা আসলে ক্ষতিকারক। বাচ্চারা সারাদিন খেতে থাকে কফি ক্যান্ডিজ ইত্যাদি খেতে থাকে কিন্তু তা ঠিক নয়। ঠিক হচ্ছে যে পছন্দ হওয়া এক বিষয় এবং তা উপকারী অথবা ক্ষতিকারক হওয়া সেটা আরেক বিষয়। জীবনের অধিকাংশ ক্ষেত্রে এরকম হয় যে এটা হতে দেখা যায় যে কোনো একটা কাজ কোনো একটা বিষয়ে ঘরের অধিকাংশ ইস্যুর ক্ষেত্রে বরঞ্চ খোদ স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে এই কথা এটা হতে দেখা যায় যে স্বামী স্ত্রীর মাঝে একটু মনোমালিন্য হয়েছে।
স্ত্রী স্বামীকে পছন্দ করে না, স্বামী স্ত্রীকে না
পছন্দ করে না, ঠিক আছে, কিন্তু তারা দুজনই একজন আরেকজনের জন্য বেটার। স্বামীকে আল্লাহ তাআলা তার স্ত্রীর মাধ্যমে নেক ফরমাবরদার আওলাদ দান করেন এবং বৃদ্ধকালের আশ্রয় দান করেন, এবং স্ত্রীকে এমন স্বামীর মাধ্যমে তার জীবনকে সহজতর করে দেন এবং তার সকল খরচাপাতি বহন করার ব্যবস্থা করে দেন। অনেকবার এমন হতে দেখা যায় যে বিয়ে করতে মন চায় না, অমুককে বিয়ে করতে মন চায় কিন্তু বিয়ে তো হয়ে গেল কিন্তু পুরো জীবন যা কিনা হসপিটালের চক্কর লাগাতে হয়, তো এরপরে এটা জানা যায় যে পছন্দ তো আছে কিন্তু এটা ঠিক ছিল না। তো আল্লাহ তাআলার ফয়সালার উপর রাজি থাকা উচিত, যে শরীয়তের হুকুম আছে তার উপর আমল করা উচিত। অনেক সময় দৃশ্যমানভাবে অনেক কিছুতে লোকসান হচ্ছে, ইরশাদ হচ্ছে যে অনেক বিষয় তোমাদের অপছন্দ হচ্ছে কিন্তু সেটা তোমাদের জন্য উত্তম। শরীয়তের অনেকগুলো হুকুম পছন্দ হয় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কোনো সহজ কথা নয়, রমজানের পুরো মাস রোজা রাখা কোনো সহজ কথা নয়, তো সেটাই উত্তম হবে, সেখানেই উপকার আছে, সেখানেই কল্যাণ আছে। এরপর ইরশাদ হচ্ছে
ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি কুল কিতালুন ফিহি কাবীর ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মসজিদিল হারাম وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا
তো হে হাবিব, তোমার কাছে সম্মানিত মাসে জিহাদ করার ব্যাপারে প্রশ্ন করে, তো তুমি বলো এই মাসগুলোতে লড়াই করা বড় গুনাহ, আর আল্লাহর পথে বাধা দেওয়া এবং তার উপর ঈমান না আনা এবং মসজিদে হারামে বাধা দেওয়া আর সেখানকার অধিবাসীদের বহিষ্কার করা আল্লাহর কাছে তার চেয়েও আরও বড় গুনাহ এবং ফিতনা হত্যার চেয়েও বড় অপরাধ, আর তারা সবসময় তোমাদের সাথে লড়াই করতে থাকবে, এমনকি যদি তাদের পক্ষে করা সম্ভব হয় তো তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেবে। এমন পরিস্থিতি উদ্ভব হলো যে যেখানে সম্মানিত মাসগুলোতেও লড়াই করার বিষয় চলে এসেছে, তো এখন সম্মানিত মাস যেগুলো ছিল এই যে জিলকাদ জিলহাজ মুহররম রজব, তো এর যে শ্রেষ্ঠত্ব হুরমত এগুলো সবসময় মানুষের অন্তরে ছিল। এসব দিনে লড়াই করার পরিস্থিতি চলে আসলো, এ নিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রসূলুল্লাহ এই মাসগুলোতে লড়াই করা এটা কিরকম হবে, তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন এই মাসে লড়াই করা বড় গুনাহ কিন্তু ইরশাদ হচ্ছে যে কাফিরদের সাথে তোমাদের লড়াই হচ্ছে, তাদের যে অপরাধ তা এই মাসে লড়াই করা থেকেও আরো বড়। এই যে তারা আল্লাহর পথ থেকে বাধা দিচ্ছে, যারা মুসলমান হচ্ছে তাদেরকে কষ্ট দিচ্ছে, মুসলমান হতে দিচ্ছে না, আল্লাহর পথে বাধা দিচ্ছে, দ্বিতীয়ত আল্লাহর সাথে কুফরি করছে, তৃতীয়ত মসজিদে হারামে মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না, তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না, চতুর্থত মক্কার অধিবাসীদেরকে বের করে দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে হিজরত করতে হয়েছে, এই যে তাদের যে অপরাধের তালিকা আছে না, ইসাত হচ্ছে এটা আল্লাহর কাছে তার থেকেও আরও বেশি বড় হুরমতওয়ালা মাসে লড়াই করা থেকে। তো সুতরাং যে অনুমতি আছে তা তাদের অপরাধের কারণে, এবং ইসাত হচ্ছে যে ফিতনা কতল থেকে বড় অপরাধ। তাদের যতগুলো ব্যবহার ছিল সব কিছুই ফিতনা ছিল, আর এটা কতল থেকেও বড় অপরাধ। এরপরে এই আয়াতের সাধারণ সারমর্ম রয়েছে, তাতে এই বিষয়টিও অন্তর্ভুক্ত যে অনেকবার এমন হয় যে ফিতনার বিষয়টি এককভাবে সেটা হত্যা থেকেও আরও বড় অপরাধ হয়ে থাকে, কারণ হত্যার বিষয়টি সেটা কেবল হত্যাই হয়ে থাকে। ফিতনার মাধ্যমে হাজারো লোক মারা যায়, হাজারো মানুষের জীবন বরবাদ হয়ে যায়। তারপর ইশাত হচ্ছে যে তারা তোমাদের সাথে সবসময় লড়াই করতে থাকবে, এমনকি তোমরা নিজেদের দিন থেকে যতক্ষণ না ফিরে যাও। যদি তাদের এতটুকু সাধ্য থাকতো যে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দিন ছেড়ে না দাও, তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে। কিন্তু সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ ওই দিনের উপর দৃঢ় অবিচল রইলেন। কিছু এমন ছিল, মুসলমান হয়েছিল কিন্তু তাদের ইমান দুর্বল ছিল, এরপরে তারা আবার ওই দিকে ফিরে গেল যারা মুরতাদ হয়ে গেল, তো তাদের কি হুকুম সেটা পরবর্তীতে বলা হচ্ছে।
وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
ইসাত হচ্ছে, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজের দিন থেকে মুরতাদ হয়ে যায়, তারপর সে কাফির হয়ে মারা যায়, তো এই লোকগুলোর সকল আমল দুনিয়া এবং আখিরাতে বরবাদ হয়ে গেছে এবং তারা জাহান্নামী, তারা সেখানেই চিরদিন চিরকাল অবস্থান করবে। এখানে মুরতাদের জন্য সতর্কবাণী রয়েছে, যে মুরতাদ হয়ে গেছে, যার দ্বিতীয়বার ইসলামের তৌফিক লাভ হয়নি, ওই অবস্থাতে সে মারা গেছে, তো ইরশাদ হচ্ছে যে তার সকল আমল বরবাদ। জীবনে সে যতগুলো নেকি করেছে, হোক সে 70টা হজ করেছে, লক্ষ রাকাত নফল পড়েছে, অনেকগুলো কোরআন সে খতম দিয়েছে, যদি সে মুরতাদ হয়ে যায় সবগুলো বরবাদ। তবে সে হতভাগ্য যারা কাদিয়ানি হয়ে যায়, অনেকে আছে ঠাট্টার তামাশা করে কুফুরি কথা বলে, ইলতিজামি কুফর এরকম কথা বলে ইসলামের দায়রা থেকে খারিজ হয়ে যায়। দিন নিয়ে যারা ঠাট্টা উপহাস করে, তো তাদের পরিণতি এই যে ধ্বংস, তাদের সকল আমল বরবাদ। তারা যতই বলুক যে আমরা ওয়েলফেয়ার বানিয়েছি, গরিবদের অনেক সাহায্য করে থাকি আর খাবার বিতরণ করে থাকি, যদি সে মুরতাদ হয়ে যায় সকল আমল বাতিল হয়ে যাবে, খাবার খাওয়ানো, নামাজের কোনো সওয়াব মিলবে না, অন্য কোনো আমলেরও কোনো সওয়াব মিলবে না। তো ইমানের যে বিষয়টি, ইমান সব থেকে বড় বস্তু, সবসময় মনে রাখবেন ইমান হচ্ছে সবচেয়ে বড় বস্তু। এটা ছাড়া সারা দুনিয়াকে আপনি খাবার খাওয়ান, আপনি সকল জনসংখ্যাকে প্রতিদিন তিন বেলা খাবার খাওয়ান, যদি ইমান না থাকে তবে সব কিছু বরবাদ। তো সুতরাং ইমান এত গুরুত্বপূর্ণ যে ছোট কিছু মনে করবেন না, যে ফেসবুকের কারো সংস্পর্শে বসে উল্টোপাল্টা লোকের কথা শুনে ইমান বরবাদ করে ফেলেছে। ইমান কোনো ছোট বিষয় নয়, ইমান কোনো ছোট বিষয় নয়। এরপরে আহলে ইমানদের ফজিলত সম্পর্কে বয়ান করা হয়েছে।
ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহীম।
নিশ্চয়ই ওইসব লোক যারা ইমান আনে এবং যারা আল্লাহর জন্য নিজের ঘর বাড়ি ত্যাগ করে আর আল্লাহর পথে জিহাদ করে, তারা আল্লাহর রহমতের আকাঙ্ক্ষী এবং আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। এখানে যে বিষয়টি আছে, এখানে যারা সাহাবায়ে কেরাম ছিলেন, যাদের এই কর্ম ছিল, যে যাদের এই ভালো কাজ ছিল, আজকেও যারা এই আমল করবে তার জন্য ফজিলত হবে, কিন্তু যারা আউয়ালিন মিজদাক ছিলেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, যারা ইমান এনেছেন, আল্লাহর পথে ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন, মক্কা মোকারমা থেকে ইথিওপিয়া গেছেন, খোলেফায় আরবা চারজন এর মধ্যে অন্তর্ভুক্ত আছেন, আশারায়ে মুবাশশারাও এখানে অন্তর্ভুক্ত আছেন, তারাও হিজরত করেছেন, আসহাবে বদরের যারা মক্কা থেকে হিজরত করে এসেছিলেন, যারা আল্লাহর রাহে জিহাদ করেছেন,
ইরশাদ হচ্ছে যে ওইসব লোকেরা যারা আল্লাহর রহমতের আকাঙ্ক্ষী, তো এগুলো হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা নিজের খাস রহমত দান করেছেন। তো এগুলো হচ্ছে সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্বের দলিল। তার সাথে হচ্ছে যে কেয়ামত পর্যন্ত ওইসব মুসলমানের জন্য ফজিলত রয়েছে যারা এই আমলগুলো করবে। এরপর একটি ফিকহি মাসালা, শরীয়তের হুকুম রয়েছে, এটা দিনের জন্য একটা বড় হুকুম যা এখানে বর্ণনা করা হয়েছে।
ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা।
হে হাবিব, তারা তোমার কাছে মদ এবং জোয়ার ব্যাপারে প্রশ্ন করে, তুমি বলে দাও এই দুটোর মাঝে গুনাহে কবিরা রয়েছে এবং তাতে মানুষের জন্য কিছু দুনিয়াবী উপকারও রয়েছে, আর তার গুনাহ তার উপকার থেকে অনেক বেশি বড়। এই যে আয়াত রাখা আছে তার মধ্যে একটা স্টেপ বাই স্টেপ হুকুম অবতীর্ণ হয়েছিল। সবার আগে যেহেতু শরাবের বিষয়টি যেহেতু অমুসলিমদের মাঝে খুব বেশি প্রচলিত ছিল, এরপর যখন তারা ইসলাম কবুল করলো তখন সমাজে এই মদ অনেক বেশি কমন ছিল। তো প্রথম হুকুম দেওয়া হয়েছে যে নামাজের ওয়াক্তের সময় শরাব পান করো না, যখন নামাজ পড়ো তার পূর্বে শরাব পান করো না, এমন অবস্থায় পড়ো যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এরপরে অন্য আরেকটি আয়াতে মুবারাকা নাজিল হলো যে শরাব এবং জুয়া নিয়ে প্রশ্ন করে, তাদেরকে বলে দিন যে কিছু উপকার আছে, শরাবের নিজস্ব কিছু উপকার থাকতে পারে, জুয়ারও কিছু উপকার থাকতে পারে, যেমন তৎক্ষণাৎ সম্পদ পেয়ে যায়। তো ইরশাদ হচ্ছে যে এর মধ্যে অনেক বড় গুনাহ রয়েছে। গুনাহ এই নয় যে এই কাজগুলো করা, কারণ তাদের নিষিদ্ধ হওয়া অনেক পরে নাজিল হয়েছিল। ইরশাদ হচ্ছে যে এগুলোর মাঝে অনেক বড় গুনাহ রয়েছে, কারণ শরাব পান করার পরে কোনো আকল বুদ্ধি থাকে না, তারপরে সে গিয়ে কাউকে হত্যা করতে পারে, খারাপ কাজ করতে পারে, সে আরও অন্যান্য গুনাহের কাজ সংগঠন করতে পারে। একইভাবে জুয়ার পরিণতিতে নিজেদের মধ্যে হিংসা সৃষ্টি হয়, রক্তপাত ইত্যাদি হতে দেখা যায়। তো এটা যখন নাজিল হলো ইশারা দিয়ে দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো আল্লাহর বারগাহে গ্রহণযোগ্য নয়। এরপর কুরআনে মাজিদের আরেকটি আয়াত নাজিল হলো, তাতে সুস্পষ্টভাবে বলা হলো যে
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান।
এই শরাব এবং জোয়া এসব হচ্ছে অপবিত্র শয়তানি কাজ, তো তোমরা তা হতে বেঁচে থাকো। যখন এর যে পরিপূর্ণরূপে নিষিদ্ধ হওয়া সেটা তার হুকুম নাজিল হলো, তখন এটা হারাম হলো, তার একটি ক্রমানুসারে করা হয়েছিল। এটাও জানা গেল যে অনেকগুলো কাজ এমন যে তার মাঝে কিছু উপকার থাকতে পারে কিন্তু তার সাথে গুনাহ রয়েছে, তখন এটা দেখতে হবে যে উপকারের কারণে তা করা জায়েজ হবে নাকি হবে না। দ্বীনের মূলনীতি হচ্ছে এই, যদি গুনাহের কাজ তবে তাতে যত উপকার থাকুক তা কখনো করা যাবে না। সুদের মধ্যে উপকার থাকে, একজন পয়সাওয়ালা সে যদি অন্যদেরকে ঋণ দেয় তবে তার উপর সুদ নেয়, তখন এরও অনেক উপকার হয়, আরেকজনেরও উপকার হয়। তো এখন এই উপকারের কারণে তা কি হালাল হয়ে যাবে? না, সুদ হারামই থাকবে। শরাবেরও কিছু উপকার রয়েছে কিন্তু এর অপকারিতা আরও বেশি। আর যদি তার কোনো অপকারিতা নাও থাকে, যখন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন তো সেটা এখন হারামই, তা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এরপরে ইরশাদ হচ্ছে যে
ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন ফিদ-দুনিয়া ওয়াল আখিরা।
তোমার কাছে প্রশ্ন করে যে আল্লাহর পথে কি খরচ করব, কি ব্যয় করব, তুমি বলে দাও যা অতিরিক্ত। এইভাবে আল্লাহ তোমাদের কাছে আয়াতগুলো বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো। দুনিয়া এবং আখিরাতের যে কোনো কাজের বিষয়ে সাহাবে কেরামের একটা প্রশ্ন ছিল যে আমরা এই যে আল্লাহর পথে কি খরচ করব, তখন এর সাথে হচ্ছে যা তোমাদের খরচের পরে বেঁচে যায় তা আল্লাহর পথে খরচ করো। নিজের খরচাপাতি যা অতিরিক্ত থাকবে তাই আল্লাহর পথে খরচ করবে। কিন্তু এখানে যে হুকুমটা আছে সেটা হচ্ছে ইস্তেহবাবি, এমন নয় যে প্রয়োজন থেকে সকল সম্পদ খরচ করে দেওয়া ফরজ নয়। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, যাকাত হচ্ছে 2.5%, অর্থাৎ 100,000 টাকায় যাকাত 2,500 টাকা, 40,000 টাকায় যাকাত 1,000 টাকা। তো যাকাত কতটুকু হবে তার শর্ত আছে, হিসাব 1 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর এই বিষয়গুলো খরচ করা ফরজ। তো এখানে যে হুকুম রয়েছে তা হচ্ছে নিজের প্রয়োজনের চেয়ে বেশি যা আছে তা দিতে হবে, এরপরে ইরশাদ হচ্ছে যে
ওয়াইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খাইর ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ ওয়ালাউ শাআ আল্লাহু লাআনাতাকুম ইন্নাল্লাহা আজিজুন হাকীম।
আচ্ছা, এর আগে একটা কথা বলে দেই, কিছু লোক আছে যারা কমিউনিজম সোশ্যালিজমকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে, বলে যে দেখো ভাই, বান্দার প্রয়োজনের চেয়ে যতগুলো বিষয় আছে এসবগুলো হচ্ছে রাষ্ট্রের। তো কোন এক যুগে সমাজতন্ত্র নিয়ে অনেক বেশি শোরগোল করা হতো, কমিউনিজম নিয়ে অনেক বড় বড় কথা বলা হতো। তো এই ধরনের যে আয়াতগুলো আছে, তারা নিজেদের উদ্দেশ্যের জন্য এই আয়াতগুলো উপস্থাপন করত, অথচ তা সম্পূর্ণভাবে মিথ্যা। যদি প্রয়োজনের চেয়ে বেশি অর্থ রাখা জায়েজ না হতো, তবে যাকাত কোত্থেকে হতো? যাকাত তো তখন দিতে হয় যখন অর্থ অতিরিক্ত হয়। যদি এক টাকাও নিজের কাছে রাখা জায়েজ না হতো, তবে যাকাত কোত্থেকে হতো? হজ কিভাবে হতো? নিজের কাছে কিছুই থাকতো না। সুতরাং এই ধরনের যারা সোশ্যালিজমের কথা বলে, যেসব নতুন ফিতনা আসে, তারা কোরআনের দুই চারটা আয়াত কালেক্ট করে, তা নিজের বুঝ মোতাবেক মানুষের সামনে বয়ান করে। তো এই ধরনের নতুন নতুন যে দলিলগুলো আছে, এসবগুলো বাতিল। এসব হচ্ছে, তোমার কাছে ইয়েতিমদের মাসালা জিজ্ঞাসা করে, তুমি বলে দাও ইয়েতিমদের কল্যাণ করা উত্তম, যদি তাদের সাথে নিজেদের খরচ মিশ্রিত করো তবে তারা তোমাদের ভাই, এবং আল্লাহ বিনষ্টকারী এবং সুসজ্জিতকারীকে পৃথকভাবে খুব ভালো করে জানেন। আর যদি আল্লাহ চাইতেন তবে তোমাদেরকে কষ্টে পতিত করতেন, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাবান। এখানে বিষয় হচ্ছে, কুরআনে মাজিদে ইয়েতিমদের হকের ব্যাপারে বড় জোর দেওয়া হয়েছে, এবং ইরশাদ হচ্ছে যে ইয়েতিমদের সম্পদ খাওয়া এমন যেমন নিজের পেটে জাহান্নামের আগুন ভর্তি করা। যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারা এই সতর্কবাণী শুনেছেন, ইয়েতিমের সম্পদ নিয়ে এত কঠিন হুকুম আছে। তো তারা কি করলেন, ইয়েতিমের সম্পদকে একেবারে আলাদা করে ফেললেন, এই সম্পদে টাচও করতে পারবে না, তাদের খাবারও আলাদা করে ফেললেন। তাদের টাকা দিয়ে তাদের খাবার দাবার চলবে, ঘরের খাবার তা আলাদা থাকবে। কিন্তু এই কাজ করা সহজ হতো না, কারণ একই ঘরে যখন খাবার পাকানো হচ্ছে, তখন দুই ধরনের খাবার বানাতে হতো। যা অতিরিক্ত থাকতো তা তার জন্য বাঁচিয়ে রাখতো, বাঁচিয়ে রাখলে তা নষ্ট হয়ে যেত। তো তারা একটা পরীক্ষায় পড়ে গেলেন। তো তারা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মুশকিল হয়ে যায় এইভাবে কাজ করতে, এতিমদের ক্ষতিও হচ্ছে। তো এই জন্য ইরশাদ হচ্ছে যে মিশ্রিত করার অনুমতি রয়েছে, নিজেদের খাবারের সাথে মিলিয়ে তৈরি করো, তার অনুমতি রয়েছে। কিন্তু এখন নিয়া কিরকম করতে হবে, এটা আল্লাহ জানেন যে এতিমের সম্পদ এই জন্য মিশ্রিত করছে যে যাতে তা দখল করা যায়, এই জন্য মিশ্রিত করছে যে যাতে তার নষ্ট না হয়, আর যতটুকু তার অংশ থাকে ততটুকুই সেখানে দেওয়া হবে। তো ইরশাদ হচ্ছে যে কে খারাপের নিয়ত করছে এবং কে ভালো নিয়ত করছে, এগুলো আল্লাহ খুব ভালো করে জানেন।
বলা হচ্ছে, আল্লাহ যদি চাইতেন তোমাদেরকে কষ্টে ফেলতেন, বললেন না আলাদা বানাও,
ইয়েতিমদের সবকিছু আলাদা, কিন্তু আল্লাহ তাআলা মিশ্রিত করার অনুমতি দিয়েছেন। তো ইতিমদের সম্পদের ব্যাপারে বড় গুরুত্বপূর্ণ বিষয় এই যে, এবং আজকের যুগে আমি আর একটা বিষয় উল্লেখ করছি যে ইতিমের সম্পদের ব্যাপারে গাফিলতি খুব বেড়ে যাচ্ছে। যদি কারো ঘরে যদি কোনো একজন ব্যক্তি মারা যায় এবং তার বাচ্চা যদি ইতিম হয়ে যায়, তো তার সম্পদ সবাই মিলে ব্যবহার করে,
অনুমতি নেই,
এতিমের সম্পদ ব্যবহার করার
অনুমতি নেই।
আচ্ছা, একইভাবে এটা হয় যে অনেকে ইয়েতিম বাচ্চার সম্পদ থেকে চার দিনের ফাতিয়া, তার চল্লিশা, এই ধরনের এগুলো করেন, ঘরের লোকেরা আত্মীয় স্বজনের মেহমানদারি ইত্যাদি করা হয়। তো এতিমের সম্পদ থেকে চার দিনের যে খাবার তা পাকানো যাবে না, না চল্লিশ দিনের খাবার পাকানো যাবে, এতিমের সম্পদ দিয়ে কোনো মেহমানদারি করা যাবে না। তো এখন অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে অনেক লোক এই ধরনের কাজে লিপ্ত হয়ে যায়। তো এটা অনেক বড় গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়। তো এতিমের যে আহকাম আছে সেটা খুব কঠিন, এই জন্য অনেক বেশি হুঁশিয়ার থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কুরআন 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 কুরআন।